ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে বৃহস্পতিবার 61 জন সহ এই পর্যন্ত 308 জন দেশে ফিরে এসেছেন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতীয় ন্যায় বিচার পার্টি বা গণফ্রন্টের নেতা আব্দুর রাজ্জাক মোল্লা রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট গড়ে ভোটে লড়ার ডাক দিলেন।
আরও থাকছে মঙ্গলবার ওয়াশিংটনে লিঙ্কন মেমোরিয়ালে এক অনুষ্ঠানে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থের শিশু শ্রম বন্ধ নিশ্চিত করার আন্দোলনের আহ্বান জানান। এ সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন।
We are assembled here to launch a strong worldwide movement for childhood freedom.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে যে বুধবার সাউথ ক্যারোলাইনার ঐতিহাসিক আফ্রিকান আমেরিকান গির্জায় গুলি করে 9 জনকে হত্যার ঘটনার ব্যাপারে তারা ফেডারেল তদন্তের ব্যবস্থা করেছে। চার্লসটনের পুলিশ প্রধান গ্রেগ মালেন আজ সকালে সংবাদদাতাদের বলেন যে মধ্য 20 বছরের একজন শ্বেতাঙ্গ পুরুষ ইম্যানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চে একটি সাপ্তাহিক প্রার্থনা সভার সময় মধ্য 20 বছরের শ্বেতাঙ্গ পুরুষ সেখানে প্রবেশ করে এবং লোকজনের সঙ্গে অন্তত ঘণ্টাখানেক বসে থাকার পর গুলি চালানো শুরু করে। মালেন বলেন, 8 জন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর প্রাণ ত্যাগ করেন। কর্তৃপক্ষ এরই মধ্যে একটি প্রচারপত্র বিলি করেছে, যার মধ্যে গির্জায় প্রবেশের সময় সিকিউরিটি ক্যামেরায় তোলা এই সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি ছাপানো হয়েছে। খবরে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে রয়েছেন এই গির্জার প্যাস্টার ক্লেমেন্টার পিকনে, যিনি সাউথ ক্যারোলাইনার রাজ্য সেনেটের সদস্য। এই ব্যাপক গুলি চালনার ঘটনায় আরও অনেক লোক আহত হয়েছেন। মালেন বলছেন যে মনে করা হচ্ছে এই সন্দেহভাজন লোকটি অত্যন্ত বিপজ্জনক। পোপ ফ্রান্সিস পৃথিবীতে পরিবেশ ধ্বংস রোধে বিশ্বে উষ্ণায়নের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। একটি যুগান্তকারী চিঠিতে পোপ এই বৈজ্ঞানিক প্রমাণকে সমর্থন করেন যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের কর্মকাণ্ডই দায়ী, এবং তিনি বলেন যে এই কারণে এই শতকে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। তিনি তাঁর কথায় সাংস্কৃতিকভাবে বিকৃত অর্থনৈতিক পদ্ধতির অবসানের জন্য আহ্বান জানান, যেখানে কিনা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো গরিব দেশগুলোকে শোষণ করে এবং পৃথিবী তখন আবর্জনায় পরিণত হয়। ফ্রান্সিস বলেন যে জীবাশ্ম জ্বালানির উপর বিশ্বের নির্ভরতা অবিলম্বে বদলানোর জন্য ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন যে অর্থনীতি, বাণিজ্য ও উৎপাদনে দূরদৃষ্টির অভাবে বিশ্বের সম্পদ লুট করা হচ্ছে। বিশপ বা যাজকদের কাছে পাঠানো 191 পাতার এই পত্র বিশ্বের 120 কোটি রোমান ক্যাথলিকদের লক্ষ্য করে লেখা, কিন্তু ব্যাপক অর্থে এটি বিশ্বের নেতাদের উদ্দেশ্যেও লেখা, যারা এবছর আরও পরের দিকে প্যারিসে জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে যে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক লোক যুদ্ধ, সহিংসতা এবং নির্যাতনের কারণে দেশচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া লোকের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন রিপোর্টে UNHCR বলছে যে 2014 সালের শেষে প্রায় 6 কোটি লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। এই সংখ্যা আগের বছরের তুলনায় 80 লক্ষ বেশি এবং 1 দশক আগের তুলনায় 2 কোটি বেশি। 2013 সালের পর থেকে প্রতিবছর এই সংখ্যা সবচেয়ে বেশি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনার সময় থেকে দেশান্তরী মানুষের ঢল নামে এবং গত 5 বছরে সশস্ত্র সংঘাত ও নির্যাতনের কারণে লোকজন আফ্রিকা, এশিয়া এবং ইউরোপেও তাদের ঘরবাড়ি ত্যাগ করেছে। গত বছর কোনো না কোনো ধরনের সহিংসতায় প্রতিদিন 42,500 লোক তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে এখন প্রতি 122 জনের মধ্যে একজন হয় শরণার্থী কিংবা নিজ দেশেই বাস্তুচ্যুত অথবা আশ্রয় প্রার্থী। এদিকে মানব পাচারকারীদের কবলে পড়া বাংলাদেশিদের বক্তব্য নিয়ে একটি বিশেষ রিপোর্ট শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। বাংলাদেশ সরকার আজ বৃহস্পতিবার মিয়ানমার রাষ্ট্রদূতকে আবার তলব করেছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ সদস্যদের, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের উপর গুলিবর্ষণ ও বিজিবির এক সৈন্যকে আটক রাখার ঘটনার প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়। সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
বুধবারে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফরুদিদে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উপরে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিবর্ষণ এবং এতে একজন বিজিবি সদস্যের আহত হওয়া ও অপর একজনকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের কাছে প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র দপ্তরে বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ওই প্রতিবাদ জানানো হয় এবং যে বিজিবি সদস্যকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি তাকে দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এক মাসে এটি মিয়ানমারের রাষ্ট্রদূতকে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তরে তলব করা হলো। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো মামলার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। রায়ের কপি পাওয়ার দু মাসের মধ্যে খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী রিপোর্ট।
বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান এবং বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রায় দেয়। এর ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ে বলা হয়েছে রিট আবেদন গ্রহণযোগ্য নয়, রুল খারিজ করা হলো। আবেদনকারী জামিন চাইলে নিম্ন আদালত বিবেচনা করবেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন ফৌজদারি মামলায় রিট চলে না, তাই আদালত আবেদন খারিজ করেছে।
যেহেতু অপরাধের আসলে সত্যতা আছে সেটা হাইকোর্ট বিচার করতে পারবে না, সেটা বিচারিক আদালত সাক্ষ্যবলের ভিত্তিতে নির্ধারণ করবে।
2007 সালের 9 ডিসেম্বর দুদক নাইকো মামলাটি দায়ের করে। পরের বছর 5ই মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। উল্লেখ্য যে একই অভিযোগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছিল। 2010 সালে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। ওদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 23 জুলাই দিন ধার্য করেছেন বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার। এদিন আদালতে হাজির ছিলেন এই মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী আরেকটি টেলিফোন বার্তায় জানাচ্ছেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে যান্ত্রিক ত্রুটির কারণে ভিসা বন্ধ রাখা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
8ই জুনের পরে অনুমোদনকৃত বেশিরভাগ অভিবাসী ও অভিবাসী নন এমন ভিসা প্রিন্ট করা সম্ভব হচ্ছে না। এছাড়াও মার্কিন দূতাবাস ও কনসুলেটে 9ই জুন বা পরে জমা দেওয়া নতুন আবেদনপত্রগুলো প্রস্তুত করতে পারছে না। দূতাবাসের 17ই এবং 18ই জুন নির্ধারিত সকল অভিবাসী নন এমন ভিসার জন্য সাক্ষাৎকার বাতিল করা হয়। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 24শে জুন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে এই ইস্যুটি কোনো বিশেষ ধরনের ভিসা বা নির্দিষ্ট দেশের ক্ষেত্রে হয়নি। এই যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কল সেন্টার খোলা থাকবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ভারতীয় ন্যায় বিচার পার্টি তথা গণফ্রন্টের প্রধান নেতা আব্দুর রাজ্জাক মোল্লা। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট গড়ে লড়ার কথা উড়িয়ে দিলেন না ভারতীয় ন্যায় বিচার পার্টি তথা গণফ্রন্টের প্রধান নেতা আব্দুর রাজ্জাক মোল্লা। সিপিআইএম পার্টি থেকে বহিষ্কৃত এই নেতা কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের নিজেদের যা শক্তি তাতে এককভাবে সব আসনে লড়াই করার শক্তি নেই, তাই বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে আমরা গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট গঠনের পক্ষে সওয়াল করতে প্রস্তুত আছি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট গড়া নিয়ে কিছু প্রস্তাব তিনি পেয়েছেন। সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তাকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, গণফ্রন্টের সঙ্গে কিছু আলোচনা না করে এই মুহূর্তে কিছু বলার পক্ষপাতী নয় বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আব্দুর রাজ্জাক মোল্লা। পরমাশিস খোস্টায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ভারত বাংলাদেশ প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ। ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় প্রথম টস জিতে ব্যাট করতে নেমে 2 বল বাকি থাকতে 307 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উইকেট হারিয়ে 158 রান করেছে। ভারতের বিপক্ষে 307 রানই বাংলাদেশের এ যাবৎকালের সর্বোচ্চ রান। 118 রান করেছে 2010 সালে জানুয়ারিতে একই মাঠে 6 উইকেটে করা 296 রান ছিল আগের সর্বোচ্চ রান। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। শিশু শ্রম বন্ধ ও সকল ধরনের শ্রমিক অধিকার নিশ্চিত করার আন্দোলনে শরিক হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানালেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী। মঙ্গলবার ওয়াশিংটনে লিঙ্কন মেমোরিয়ালে এক অনুষ্ঠানে তিনি সারা বিশ্বের 16,80,00,000 শিশু শ্রমিকের প্রত্যেকের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে শুরু করা কৈলাস সত্যার্থী চিলড্রেন্স ফাউন্ডেশনের এই আন্দোলনে সহযোগিতার ডাক দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোকেয়া হায়দার। বিস্তারিত শোনা যাক তার কাছে।
এই লিঙ্কন মেমোরিয়াল আলোকিত করছেন এবারের নোবেল শান্তি পুরস্কার জয়ী ভারতের কৈলাস সত্যার্থী।
এই অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন শিশু অধিকার, শ্রমিক অধিকার আন্দোলন এবং স্কুল কলেজের ছেলেমেয়ের সঙ্গে নিয়ে শিক্ষক অভিভাবকরাও উপস্থিত ছিলেন। স্কুল ছাত্রী আনিসা ভান্ডারী শিশুদের শৃঙ্খল মুক্ত করা এবং সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার আবেদন জানায়। অনুষ্ঠানে কৈলাস সত্যার্থী চিলড্রেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার সদস্য এবং বোর্ডের চেয়ারম্যান কনি মিলস্টেন এই প্রতিষ্ঠান এবং কৈলাস সত্যার্থীর কার্যক্রম তুলে ধরলেন।
And we know that ordinary people united around a common cause can do extraordinary things. I don't think I've met anyone as extraordinary as Kailash.
1990 দশকে দিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে শ্রম বিষয়ে কর্মরত একজন কর্মকর্তা সমবেত হয়েছিলেন অন্য সকলের সঙ্গে। তার বক্তব্য ছিল, অনুষ্ঠানের এক পর্যায়ে কথা হলো কৈলাস সত্যার্থীর সঙ্গে।
কৈলাস সত্যার্থী, what inspired you? Any particular event, any particular phase that inspired you, that you left your career, you studied something else and then you started talking about the child right? What was it?
Well, I would like to thank you, Voice of America, and its viewers and listeners. It's painful to see that millions of children, women and men, are enslaved in the world today. We have not been able to pay the real tribute to Abraham Lincoln's spirited words for freedom.
Voice of America কে ধন্যবাদ। 150 বছর আগে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ঐতিহাসিক যে বক্তৃতা দিয়েছিলেন তা মানুষের দাসত্বের অবসানের ভিত্তি রচনা করেছিল। এটি দেখা কষ্টকর যে লক্ষ কোটি শিশু, পুরুষ, নারী দাসত্ব করছে এখনও সারা বিশ্বে। আমরা প্রেসিডেন্ট লিঙ্কনের মুক্তির আহ্বানের প্রতি সত্যিকার ভাবেই এখনও সেই সম্মান দেখাতে পারছি না। তা এখনও বহু মানুষের জন্য দূরের স্বপ্ন। এজন্য আমরা এখন এই স্থানটি ঠিক করেছি। এই সেই ঐতিহাসিক স্থান যেখানে মার্টিন লুথার কিং বিশ্ববাসীকে জাগিয়ে তুলেছিলেন আই হ্যাভ এ ড্রিম বলে। তাই এখানে আসতে পেরে আমি রোমাঞ্চিত বোধ করছি। দাসত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তি এবং স্বাধীনতার সঙ্গে কোনো আপোষ নেই। স্বাধীনতা, মর্যাদা, মানুষের অধিকার, এর সঙ্গেও কোনো আপোষ নেই। সমগ্র বিশ্বকে এর পাশে এসে দাঁড়াতে হবে। বাবা মা চেয়েছিলেন আমি প্রকৌশলী হব। তারা আমাকে লেখাপড়াও শিখিয়েছিলেন এবং হয়েছিলামও প্রকৌশলী। কিন্তু শিশুদের অধিকারহীনতা, শিশুদের উপর নির্যাতন, তাদের অধিকারহীনতা আমার সহ্য হয়নি। তাই নিজ পেশা ত্যাগ করলাম এবং শিশু শ্রম ও শিশু অধিকার নিয়ে 1981 সালে কাজ শুরু করলাম। I decided to give up my career, which was not so easy in 1980, and then I started my movement against child labor and child slavery in 1981.
Kailash ji, thank you very much for giving us the time and joining Voice of America today.
Thank you, my pleasure.
দালালদের খপ্পরে পড়ে স্বপ্নের মালয়েশিয়া যাবার সময় যাদের আশ্রয় হয় অন্য দেশে, তাদেরই একজন সাতক্ষীরার মোহাম্মদ কামরুজ্জামান। কিভাবে দালালদের খপ্পরে পড়লেন, যাত্রা করলেন সমুদ্র পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে এবং চরমভাবে নির্যাতিত হলেন, তারই বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরুর কাছে। চলুন শোনা যাক।
পাচারকারী চক্রের খপ্পরে পড়ে জীবন বিনাশী সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় চারটি দেশে আশ্রয় পাওয়া কিংবা আটকদের মধ্য থেকে বৃহস্পতিবার পর্যন্ত 308 জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসেছেন একজন। সরকারের অনুরোধে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সহায়তায় তারা দেশে ফিরে এসেছেন। IOM এবং UNHCR এর তথ্য মতে 2256 জন বাংলাদেশি এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে আশ্রয় পেয়েছেন। তবে IOM বলছে এখনো 1200 এর মতো অভিবাসী, যাদের মধ্যে বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন, তারা নিখোঁজ অবস্থায় রয়েছেন, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। IOM এর বাংলাদেশ মুখপাত্র আসিফ মুনির এ ব্যাপারে জানান,
IOM এর তথ্য সূত্র মতে প্রায় 1200 জনের কোনো সন্ধান বা কোনো তথ্য পাওয়া যায়নি।
IOM এবং UNHCR তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। অনেক বাংলাদেশি অবৈধভাবে সাগরপথে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ নৌযানে করে মালয়েশিয়া যাওয়ার সময় আশ্রয় পেয়েছেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়, অথবা তাদের ঠাঁই হয়েছে থাইল্যান্ডের গভীর অরণ্যের কোনো ক্যাম্পে। এই সময়কালে যারা জীবনে বেঁচে গেছেন তাদের উপরে করা হয়েছে অবর্ণনীয় অমানসিক নির্যাতন, যা যে কোনো কল্পকাহিনীর ভয়ঙ্কর গল্পকেও হার মানায়। সাতক্ষীরা সদর উপজেলার কামারপাশা গ্রামের মোহাম্মদ কামারুজ্জামান তাদেরই একজন। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় ইন্দোনেশিয়ায়। IOM এবং UNHCR এর সহযোগিতায় তিনি দেশে ফিরে এসেছেন 12 জুন। কিভাবে মোহাম্মদ কামারুজ্জামান দালালদের খপ্পরে পড়লেন, কিভাবে সমুদ্রপথে রওনা দিলেন স্বপ্নের মালয়েশিয়ায়, তারপরে নির্যাতন এবং বিপন্ন যাত্রা, এসব বিষয়ে মোহাম্মদ কামারুজ্জামান বলেছেন বিস্তারিতভাবে এই প্রতিনিধির কাছে।
আমার বাড়ি কামার বাসা সাতক্ষীরা সদর থানা। আমার সংসারে আমার দুটা মেয়ে পরীক্ষা পড়ালেখা করে, আমার জায়গা জমি মাত্র 10 কাঠা, দুটি বাড়ি দিয়ে জায়গা জমিতে 10 কাঠা। আমার সংসারে খুব কষ্ট, আমি দেশে কাজ কাম দুদিন কাজ করলে আর 3 দিন বয় না। তা আমি এখন আমার একজনের সাথে পরিচয় হয়েছিল, আবুল কালাম। এই ব্যক্তি আমার মানুষের দিয়ে যেতে চল মানুষের চল ধরে আমি বাড়িটা এমন
মানে অত্যাচার ছাড়াও অন্যান্যদের উপরে কি অত্যাচার হচ্ছিল?
আমার শীতের ভিতরে কোনো লোকের ক্ষতি হয় না, ক্ষেত্রে আমার পানি দেওয়া শীত ছিল, আমার স্বামী বাড়ি ছিল, তাদেরকে দুবাই কি মারছিল আর তাদেরকে মানে গুলিকে মারছিল, কোথায় মারছিল সেগুলো দেখছিলাম।
কতজন হবে এরকম?
700 লোক, 700 লোকের শাস্তি দিয়েছিল একদিনে।
700 লোককে হত্যা করেছে একদিনে?
ওর ভিতরে মনে করেন যে ছোট্ট একটা মুখ লাগে, একটা মুখ ওটা নেওয়া করা যায়, তার মুখের কাছে ওরা থাকে অস্ত্র এবং দাঁত, এবং একটা করে লোক প্রাপ্তি, একটা করে লোক ওঠায়, আর যেমন টাকা বাড়বে ফোন কার বাড়ি এই নাম্বার দিয়ে। ফোন নাম্বার ছিল 33 12 মাদক দিয়া ইসলামিক ব্যাংক। এই অ্যাকাউন্টে টাকা ঢোকার দিয়ে আমি তোর জীবনে শেষ, আর কোন তোর ডিউটি আমার সময় নেই, আরম্বার সেকেন্ড টাইম দেওয়ার সময় নেই, এই কথা বলতো।
এভাবে সুনামগঞ্জের আইয়ুব আলী, নরসিংদীর নাজমুল হক অনেকেই ফিরে এসেছেন সহায় সম্বলহীন অবস্থায়। আবার যারা ফিরে আসেননি তাদের পরিবারে রয়েছে কান্না আর বেদনা, আর যারা আর ফিরবেন না কোনোদিনও তাদের পরিবার পরিজনের কি হবে এই চিন্তাই তারা তাদের দিন কাটাচ্ছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা,
ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে যুব সংবাদ। শিক্ষার মাধ্যমে মেয়েদেরকে ক্ষমতায়িত করতে ওবামা প্রশাসন একটি কর্মসূচি গ্রহণ করেছে, যাতে বলা হয় দারিদ্র্যের কারণে বিশ্বব্যাপী মেয়েরা স্কুলে যেতে না পারার বিষয়টি গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি হওয়া উচিত। দারিদ্র, সম্পদের অপ্রতুলতা এবং সাংস্কৃতিক রীতিনীতি ইত্যাদি বিশ্বের বিভিন্ন স্থানে মেয়েদেরকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখে। ফার্স্ট লেডি মিশেল ওবামা এই প্রয়াসের পৃষ্ঠপোষকতা করছেন। কেইডা ক্রোস্ট্রাইসের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
আলবেনিয়ার হাইস্কুল ছাত্রী রোমিনা কোলার পরিবার যে গ্রামটিতে থাকে সেখান থেকে 2 ঘন্টার দূরত্ব পাড়ি দিয়ে স্কোদ্রা শহরের স্কুলে গিয়ে পড়তে হয় তাদেরকে।
Many of my friends can't attend the school because of distance and poverty. Schools are too far away.
এই দূরত্ব এবং দারিদ্র্যের কারণে আমার অনেক বন্ধু লেখাপড়া করতে পারছে না। আমাদের গ্রাম থেকে স্কুল অনেক দূরে।
সারা বিশ্বে 6 কোটি 20 লক্ষ মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর কর্মকর্তা সুজান মার্কাম বললেন, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে দূরত্ব এবং সহিংসতার ঝুঁকি।
Whether it's child marriage or economic pressures because of school fees, we want to address those.
বাল্যবিবাহ, স্কুলের বেতন, অর্থনৈতিক চাপ, মেয়েদের শিক্ষার বিরুদ্ধে কারণ যাই হোক না কেন, আমরা সেসব বাধাকে অতিক্রম করতে চাই।
ওবামা প্রশাসন মেয়েদের শিক্ষা বিস্তারে লেট গার্লস লার্ন বা মেয়েদেরকে শিখতে দিন নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি প্রচারে পিস কর্পস পরিচালক ক্যারি হেসলার র্যাডিলেটের সঙ্গে ফার্স্ট লেডি মিশেল ওবামা গত মার্চে জাপান এবং ক্যাম্বোডিয়া সফরে যান। র্যাডিলেটার এ প্রসঙ্গে বলেন,
The First Lady is incredibly passionate about this topic. She looks at her own life and her husband's life.
First Lady বিষয়টি নিয়ে ভীষণ আশাবাদী ও সোচ্চার। তিনি তার নিজের ও তার স্বামী প্রেসিডেন্ট ওবামার জীবনের দৃষ্টান্ত দিয়ে বলেন, শিক্ষা তাদের জীবনের লক্ষ্য পূরণে কিভাবে অবদান রেখেছে। তারা এটি নিশ্চিত করতে চান যে তাদের যে সুযোগ হয়েছে প্রতিটি মেয়ের জীবনে যেন সেই সুযোগ থাকে।
আলবেনিয়ার তিরানার মতো বিশ্বের বিভিন্ন দেশে পিস কর্পসের স্বেচ্ছাসেবীরা এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবীরা প্রধানত প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। তাদের কাজকর্মের মধ্যে রয়েছে লিঙ্গ সমতা ও কম বয়সী নারীদের ক্ষমতায়ন। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী ম্যারি কুয়ান্ত বললেন,
It's about starting a dialogue and increasing expectations of these girls. Let them know that they can achieve this and they can.
শিক্ষার সুযোগ বঞ্চিত মেয়েদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে বোঝাই যে তাদের শিক্ষার সুযোগ রয়েছে এবং শিক্ষা অর্জনের মাধ্যমে তারা তাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে, সমাজে নেতৃত্বে আসতে পারে। এসব তাদেরকে বোঝাতে পারলে, তাদের মধ্যে শিক্ষা গ্রহণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পারলে তারা এর প্রতি ক্রমে আকৃষ্ট হবে।
পিস কর্পসের পরিচালক ক্যারি হেসলার র্যাডিলেট বললেন, এই ধরনের পরিবর্তন আসতে বেশ সময় লাগবে।
এই কর্মসূচির আসল সুবিধা পাবে এখানকার এই তরুণ নারী পুরুষরা, যারা এই কর্মসূচির আওতায় এসে সচেতন হচ্ছে তাদের সন্তানেরা।
আলবেনিয়ার রোমিনা কোলা হচ্ছে এই কর্মসূচির আওতায় প্রথম 11টি দেশের একটির আওতাভুক্ত দেশের একজন ছাত্রী।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন NTV-তে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে ঐতিহাসিক আফ্রিকান আমেরিকান চার্চে বুধবার গুলি চালিয়ে যে সন্দেহভাজন লোকটি 9 জনকে হত্যা করেছে তাকে পুলিশ আটক করেছে। 21 বছর বয়সী ডায়ল্যান্ড স্টর্ম রুফকে এর আগে পুলিশ শূন্য হয়ে খুঁজছিল। চার্লসটনের পুলিশ প্রধান গ্রেগ মালেন আজ সকালে সংবাদদাতাদের বলেছিলেন যে মধ্য 20 বছরের একজন শ্বেতাঙ্গ পুরুষ ইম্যানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চে একটি সাপ্তাহিক প্রার্থনা সভার সময় মধ্য 20 বছরের ওই শ্বেতাঙ্গ পুরুষটি সেখানে প্রবেশ করে এবং লোকজনের সঙ্গে অন্তত ঘণ্টাখানেক বসে থাকার পর গুলি চালানো শুরু করে। মালেন বলেন, 8 জন ঘটনাস্থলেই মারা যান এবং 1 জন হাসপাতালে নেওয়ার পর প্রাণ ত্যাগ করেন। খবরে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে রয়েছেন এই গির্জার প্যাস্টর ক্লিমেন্টা পিঙ্কনে, যিনি সাউথ ক্যারোলাইনা রাজ্য সেনেটের সদস্য। পোপ ফ্রান্সিস পৃথিবীতে পরিবেশ ধ্বংস রোধে বিশ্বে উষ্ণায়নের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। একটি যুগান্তকারী চিঠিতে পোপ এই বৈজ্ঞানিক প্রমাণকে সমর্থন করেন যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের কর্মকাণ্ডই দায়ী এবং তিনি বলেন যে এই কারণে এই শতকে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। তিনি তাঁর কথায় সাংস্কৃতিকভাবে বিকৃত অর্থনৈতিক পদ্ধতির অবসানের জন্য আহ্বান জানান, যেখানে কিনা বিশ্বের সবচাইতে ধনী দেশগুলো গরিব দেশগুলোকে শোষণ করে এবং পৃথিবী তখন আবর্জনায় পরিণত হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে যে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক লোক যুদ্ধ, সহিংসতা এবং নির্যাতনের কারণে দেশচ্যুত হয়েছে, বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। লোকের সংখ্যা দ্রুত বেড়ে চলছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন রিপোর্টে UNHCR বলছে যে 2014 সালের শেষে প্রায় 6 কোটি লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। এই সংখ্যা আগের বছরের তুলনায় 80 লক্ষ বেশি এবং 1 দশক আগের তুলনায় 2 কোটি বেশি। 2013 সালের পর থেকে প্রতিবছর এই সংখ্যা এখন সবচাইতে বেশি। ভারতে এই প্রথম একই ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি স্থাপিত হতে চলেছে মেডিকেল কলেজও। দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গেরই খড়গপুরে। এবার সেখানে একই ক্যাম্পাসে ভারত সরকার স্থাপন করতে চলেছে মেডিকেল কলেজও। একই ক্যাম্পাসের মধ্যে দেশে এই প্রথম ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়াশোনার 2টি প্রতিষ্ঠান থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
গত শতকের 50-এর দশকে পশ্চিমবঙ্গের খড়গপুরে স্থাপিত হয়েছিল দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা IIT। চমকপ্রদ খবরটি হল এই খড়গপুর IIT-তেই প্রতিষ্ঠিত হতে চলেছে একটি 1150 সজ্জার চিকিৎসাবিদ্যা শিক্ষণের হাসপাতাল বা মেডিকেল কলেজ। একই ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি শিক্ষার বিদ্যায়তনের সহাবস্থান ভারতে কিন্তু এই প্রথম। খড়গপুরের IIT প্রতিষ্ঠার প্রথম প্রধান কাণ্ডারি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত হবে নতুন মেডিকেল কলেজটি। কেন্দ্র এটি নির্মাণের জন্য 230 কোটি টাকা বরাদ্দ করেছে। আশা 26 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে চিকিৎসা ও পঠন পাঠন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হংকং এর বিধায়করা চীন সরকার সমর্থিত বিতর্কিত নির্বাচনী সংস্কার প্যাকেজটি বিপুল ভোটে প্রত্যাখ্যান করেন। এই প্রস্তাব সেখানকার বিরোধী এবং সরকারপন্থী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। বিরোধী বিধায়করা এই প্রস্তাব বাতিলের পক্ষে একত্রিত হলে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়ে। মাত্র 8 জন বিধায়ক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে দিয়েছেন 28 জন। সিভিক পার্টির নেতা অ্যালেন লিয়ং বলেন, আজ আমরা আমাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে একটি ভুয়া ভোটাধিকারকে নাকচ করে দিয়েছি। আমরা হংকংয়ের জনগণকে বেইজিং এর কাছে এই পরিষ্কার বার্তা পৌঁছে দিতে সাহায্য করেছি যে আমরা প্রকৃত গণতন্ত্রই চাই। সিরিয়া সম্পর্কে তদন্ত বিষয়ক কমিটির প্রধান আজ বলেছেন যে সিরিয়া একটি তিক্ত এবং হত্যার উন্মাদনার অচলাবস্থায় রয়েছে। তিনি বলেন যে এটি রাজনৈতিক নিষ্পত্তির দিকে অগ্রযাত্রী দেশের সম্ভাবনা থেকে এখন এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে শান্তির পরিবর্তে 4 বছরের যুদ্ধের পর লড়াইয়ের জন্য ইন্ধন যোগাচ্ছে। গার্ডিয়ান পত্রিকায় মতামত বিষয়ক এক লেখায় পোলো পিনাইরো সংঘাতের মানবিক ক্ষতির দিকটি তুলে ধরেছেন। এই সংঘর্ষে 40 লক্ষ শরণার্থী দেশ ছেড়ে পালিয়েছেন এবং আরও 76 লক্ষ লোক সিরিয়ার ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.